بعد ما جاءتكم البينات فاعلموا أن الله عزيز حكيم. صدق الله العلي.
Bismillahirrahmanirrahim. অন্যদিকে মানুষের মধ্যে এমন লোকও আছে আল্লাহর সন্তুষ্টি লাভের অভিযানে যে নিজের প্রাণ উৎসর্গ করে। এই ধরনের বান্দার উপর আল্লাহ অত্যন্ত স্নেহশীল ও মেহরবান। হে ইমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং শয়তানের অনুসারী হয়েও না, কেননা সে তোমাদের প্রকাশ্য শত্রু। তোমাদের কাছে যে সুস্পষ্ট ও দ্ব্যর্থহীন হিদায়াত এসে গেছে তা লাভ করার পরও যদি তোমাদের পদস্খলন ঘটে, তাহলে ভালোভাবে জেনে রাখো আল্লাহ মহাপরাক্রমশালী ও প্রজ্ঞাময়। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। রেডিও তেহরানের বাংলা অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত আমাদের অনুষ্ঠান শোনেন তারা জানেন আমরা বস্তুনিষ্ঠতাকে সবার আগে গুরুত্ব দিয়ে থাকি। মুসলিম বিশ্বের স্বার্থে এবং সমগ্র মানবজাতির কল্যাণে আমাদের অবস্থান সবসময় ন্যায়ের পক্ষে। রেডিও তেহরানকে তাই অনেকেই বলেন বাক হিন্দের কণ্ঠস্বর। কিন্তু সময়ের সঙ্গে প্রযুক্তির উন্নয়নে রেডিওর কাঠাময় পরিবর্তনের পাশাপাশি আমাদের সম্প্রচারেও পরিবর্তন এসেছে। আমাদের এই অনুষ্ঠানে সরাসরি বিশ্ব সংবাদ কিংবা সংবাদ বিশ্লেষণ আর থাকছে না, থাকছে অন্যান্য অনুষ্ঠানমালা। কাজেই বিশ্বের খবরাখবর এবং বিশ্লেষণ জানার জন্য আমাদের ওয়েবসাইটের পাশাপাশি রেডিও তেহরানের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নজর রাখতে পারেন। আমাদের ওয়েবসাইটে যুক্ত হতে লগ ইন করুন farstoday.ir/bn। ফেসবুক লাইভে অনুষ্ঠান শোনার লিঙ্ক facebook.com/iranradiobn। টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবার লিঙ্ক t.me/farstoday.bn। ইনস্টাগ্রামে যুক্ত হন এই ঠিকানায় instagram.com/iranradiobn1। ইউটিউবের লিঙ্ক youtube.com/@iranradiobn। ইরান রেডিওর সরাসরি লিঙ্ক iranradio.ir/bn। আমাদের ফেসবুক পেজ facebook.com/firsttodaybangla। রেডিও তেহরানের অনুষ্ঠান ইরান স্যাট বা বাদ 5 স্যাটেলাইটেও একযোগে প্রচারিত হয়। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনারা মতামত জানাতে পারেন এই ইমেইলে radiotehran1982@gmail.com। তো শ্রোতাবন্ধুরা, এবারে আমাদের অনুষ্ঠানমালায় আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ইসলাম ও শিশু অধিকার।
প্রিয় শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি সবাই ভালো আছেন। ইসলাম ও শিশু অধিকার শীর্ষক ধারাবাহিকের আজকের আসরে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি রেজওয়ান হোসেন।
গত আসরে আমরা বলেছি পবিত্র কোরআনের দিক নির্দেশনা অনুযায়ী শিশুর মায়ের জন্য প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টির ব্যবস্থা করা সন্তানের বাবার দায়িত্ব। বাবাকে অবশ্যই শিশুর মায়ের খাদ্যসহ প্রয়োজনীয় চাহিদা পূরণ করতে হবে যাতে শিশুর পুষ্টি ও যত্নে কোনো সমস্যা দেখা না দেয়। সন্তানকে বুকের দুধ খাওয়ানোটা মায়ের জন্য উপকারী। সন্তানকে দুধ খাওয়ালে মা নিজেও উপকৃত হন। শিশুর জন্য মায়ের দুধের প্রয়োজনীয়তা নিয়ে আরও আলোচনার চেষ্টা করব, আশা করি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই আছেন।
আল্লাহ তাআলা নারীদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন যে একজন নারী সন্তান জন্ম দেওয়ার পাশাপাশি শিশুর খাদ্য চাহিদা পূরণেরও ব্যবস্থা করেন। জন্মদাতা মায়ের শরীরেই উৎপাদিত হতে থাকে নবজাতকের সবচেয়ে সুষম খাবার। জন্মের ৬ মাস বা ১৮০ দিন পর্যন্ত শিশুর চাহিদার সব খাদ্য উপাদানই মেটাতে পারে মায়ের দুধ। এ সময় মায়ের দুধ পেলে শিশুর জন্য আর অন্য কিছুর প্রয়োজন হয় না। বিভিন্ন ইসলামী সূত্রে এসেছে শিশুর জন্মের পর ৬ মাস পর্যন্ত শিশুর জন্য বাড়তি কোনো খাবার ও পানির প্রয়োজন হয় না, মায়ের দুধই তার জন্য যথেষ্ট। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মায়ের বুকেই রয়েছে শিশুর খাদ্য। শিশুর জন্মের মুহূর্ত থেকে শুরু করে প্রতিদিনের চাহিদা অনুযায়ী সুষম খাবার নিশ্চিত করে মায়ের দুধ। আধুনিক চিকিৎসা বিজ্ঞানও বলছে, জন্মের পর ৬ মাস পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। এ সময় পানি বা অন্য কোনো পানীয় খাওয়ানোর দরকার নেই, কেননা মায়ের দুধে আছে শতকরা ৯৫ ভাগ পানি।
চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, জন্মের পর যত তাড়াতাড়ি সম্ভব শিশুকে মায়ের দুধ খাওয়াতে হবে। ৬ মাস এভাবে চলার পর শিশুকে মায়ের দুধের পাশাপাশি পরিপূরক খাবার দিতে হবে। অন্তত ২ বছর পর্যন্ত শিশুকে মায়ের দুধ খাওয়াতে বলেন চিকিৎসা বিজ্ঞানীরা। প্রতি রাতে ৮-১২ বার বুকে দুধ খাওয়ানো যেতে পারে। প্রসবের পরে মায়ের বুকে প্রথম যে দুধ আসে সেটাকে শাল দুধ বলা হয়। এ দুধ ঘন, আঠালো এবং একটু হলুদ রঙের। প্রসবের পরে প্রথম ২-৩ দিন যতটুকু শাল দুধ আসে তাই নবজাতকের জন্য যথেষ্ট। চিকিৎসকরা জন্মের পর শিশুকে শাল দুধ ছাড়া অন্য কিছু দিতে নিষেধ করেন। তাদের মতে শাল দুধ ছাড়া অন্য কিছু দিলে পাতলা পায়খানা হবার আশঙ্কা বেড়ে যায়, একই সঙ্গে শিশুর বুকের দুধ খাওয়ার আগ্রহ কমে যায়।
শাল দুধ শিশুর জীবনের প্রথম টিকা হিসেবে কাজ করে। শাল দুধ আমিষ সমৃদ্ধ এবং এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে। এতে আছে রোগ প্রতিরোধ ক্ষমতা। শাল দুধ শিশুর পেট পরিষ্কার করে এবং নিয়মিত পায়খানা হতে সাহায্য করে। শিশুর জন্ডিস হবার আশঙ্কা কমে যায়। মায়ের বুকের দুধ পরিষ্কার ও জীবাণুমুক্ত। বায়ু বা পানিবাহিত জীবাণু সংক্রমিত হবার সুযোগ নেই। মায়ের দুধে আছে শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা জোরদারের উপাদান, ফলে শিশুর অসুখ বিসুখ বিশেষ করে ডায়রিয়া, কানপাকা রোগ, নিউমোনিয়া, শ্বাসনালীর রোগ, হাঁপানি, অ্যালার্জি, চুলকানি ইত্যাদি সংক্রমণের আশঙ্কা কমে যায়। শিশুর স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশে মায়ের দুধ উপকারী।
গবেষণায় দেখা গেছে যেসব শিশু মায়ের দুধ খায় তাদের বুদ্ধির বিকাশ মায়ের দুধ খায় না এমন শিশুর চেয়ে বেশি হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার ফলে অসুস্থ হলেও শিশু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। মায়ের দুধ শিশু মৃত্যুর হার কমিয়ে দেয়। মায়ের দুধ সহজে হজম হয়। প্রাথমিক অবস্থায় শিশুর দেহ জটিল খাবার হজম করতে পারে না, কিন্তু মায়ের বুকের দুধের উপাদান সহজে হজম হয়। মায়ের দুধে পূর্ণ মাত্রায় ভিটামিন এ থাকে বলে শিশু রাতকানা হবার আশঙ্কা থাকে না। পরবর্তীতে শিশুর ক্যান্সার, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ইত্যাদি ভয়াবহ রোগ হবার আশঙ্কা কমে যায়।
শিশুকে দুধ দেওয়ার মধ্যে মায়ের জন্য রয়েছে অনেক উপকারিতা। জন্মের পরপরই শিশুকে বুকের দুধ দিলে মায়ের প্রসবজনিত রক্তপাত দ্রুত বন্ধ হয়। পরবর্তীতে রক্তস্বল্পতা হয় না। গর্ভজনিত স্ফীত জরায়ু দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। শিশুকে নিয়মিত বুকের দুধ খাওয়ালে মায়ের স্বাস্থ্য ভালো থাকে। যেসব মা শিশুদের বুকের দুধ খাওয়ান তাদের স্তন, জরায়ু এবং ডিম্বকোষের ক্যান্সার হবার আশঙ্কা কম থাকে। বুকের দুধ খাওয়ালে স্বাভাবিক জন্ম নিয়ন্ত্রণে তার সহায়ক ভূমিকা পালন করে। এছাড়া যারা ঘন ঘন গর্ভবতী হতে চান না তাদের জন্য তা ইতিবাচক ভূমিকা রাখে। বুকের দুধ খাওয়ালে মায়ের আত্মবিশ্বাস বাড়ে, শিশুর সাথে মায়ের আত্মিক বন্ধন দৃঢ় হয়।
শিশু ও মায়ের কল্যাণ নিশ্চিত করতেই মায়ের দুধের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তবে এখনও অনেক দেশেই বুকের দুধের উপকারিতা সম্পর্কে পর্যাপ্ত সচেতনতা তৈরি হয়নি। অপ্রতুল জ্ঞান ও অজ্ঞতার কারণে অনেক শিশু মায়ের দুধ পান থেকে বঞ্চিত হচ্ছে। এক্ষেত্রে সন্তান নেয়ার আগে থেকেই এসব বিষয়ে সচেতন হওয়া জরুরি। পাশাপাশি শিশুর নাম রাখার ব্যাপারে সচেতনতা জরুরি। নবজাতক শিশুর জন্য পিতামাতার একটি বিশেষ দায়িত্ব হল জন্মের পর তার জন্য শ্রুতিমধুর ও সুন্দর অর্থবহ নাম রাখা। একটি শিশুর সুন্দর নাম সে শিশুর জন্য প্রথম শ্রেষ্ঠ উপহার। এমন কোনো নাম রাখা ঠিক নয় যার অর্থ তুচ্ছ নিকৃষ্ট। এক্ষেত্রে শিশু বড় হওয়ার পর হীনমন্যতায় ভুগতে পারে। ইসলাম ধর্মে সুন্দর ও অর্থবোধক নাম রাখার উপর গুরুত্ব দেওয়া হয়েছে।
প্রিয় শ্রোতা বন্ধুরা, খাদ্যপুষ্টি প্রাপ্তি এবং ভালো নামের অধিকারী হওয়াটা প্রতিটি শিশুরই ন্যায্য অধিকার। জন্মের পরপরই সবচেয়ে সুষম খাদ্য অর্থাৎ মায়ের দুধ পাওয়াটাও শিশুর অধিকারের মধ্যে পড়ে। পাশাপাশি জন্মের পর সুন্দর ও অর্থবোধক নাম প্রাপ্তিটাও শিশুর অধিকার, কারণ দুটি ক্ষেত্রেই শিশুর নিজের পক্ষ থেকে কিছু করার ক্ষমতা নেই। আগামী আসরে এসব বিষয়ে আরও আলোচনার চেষ্টা করব। সে আসরেও আপনাদের সঙ্গ পাব এই প্রত্যাশায় আজকের আসর এখানেই শেষ করছি।
এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
সোনালী সময়। শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। যৌবনকাল ও যৌবনের মেধা এবং এর নানা সুবিধা ও শক্তিকে যথাযথভাবে কাজে লাগানোর গুরুত্ব আর এ সংক্রান্ত কৌশল বিষয়ক ধারাবাহিক অনুষ্ঠান সোনালী সময়ের ১২তম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
আধ্যাত্মিকতা ও ধর্ম সম্পর্কে তরুণ ও যুব সমাজের কৌতূহল অন্য কিছুর চেয়ে কম নয়, বরং তাদের এ সংক্রান্ত তৃষ্ণা অনেক সময় অন্য সব কিছুর চেয়ে বেশি। ধর্ম ও আধ্যাত্মিকতার সঠিক দিক নির্দেশনা তুলে ধরা যুব ও তরুণ সমাজের নানা সাফল্যের জন্য অপরিহার্য। আল্লাহকে জানানো ও চেনানোর জন্য বিশুদ্ধতম উৎসগুলো এবং আদর্শ মানবদের জীবন তাদের কাছে তুলে ধরা জরুরি। পবিত্র কোরআনের বাণীর নানা ধরনের পোস্টার ও স্লাইড শো এবং বই পুস্তক সৌন্দর্যপ্রেমী যুব ও তরুণ সমাজের শিক্ষা আর প্রশিক্ষণের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাধ্যম। পবিত্র কোরআনের কাহিনীভিত্তিক সিনেমা বা টেলিভিশন সিরিয়াল, কবিতা, ছোট গল্প ও বড় গল্প সম্পর্কেও একই সত্য প্রযোজ্য।
পবিত্র কোরআন মানব জাতির প্রতি মহান আল্লাহর বক্তব্য বা বাণী যাতে রয়েছে, সত্য ও মিথ্যার পার্থক্য নির্ণয়কারী অকাট্য যুক্তি, অতীতের উদ্ধত জাতিগুলোর ইতিহাস এবং জীবনের গুরুত্বপূর্ণ সব বিষয়ের বিধান বা দিক নির্দেশনা সহ নানা ধরনের শিক্ষা ও তথ্য। মানুষকে অন্ধকারের পথ থেকে সুপথের আলো দেখানোর জন্য পবিত্র কোরআন সূর্যের মতোই প্রজ্জ্বল ও মোক্ষম এবং নতুনত্বের আকর্ষণে ভরপুর। অন্যদিকে মানুষ হল অনন্য চিন্তাশক্তি ও ইচ্ছাশক্তির অধিকারী প্রাণী। উদ্ভিদকে সবুজ ও প্রাণবন্ত রাখতে সূর্যের আলো, তাপ ও পানি যেমন জরুরি, তেমনি মানুষের আত্মাকেও সজীব রাখতে পবিত্র কোরআনের প্রাণ সঞ্জীবনী বাণীর সংস্পর্শ অপরিহার্য। দূরদর্শিতা, অন্তর্দৃষ্টি, স্বচ্ছতা ও প্রজ্ঞা অর্জনেরও অনন্য মাধ্যম হল পবিত্র কোরআন। তাই যুব ও তরুণ সমাজের কাছেও পবিত্র কোরআন এক অনন্য ও চিরন্তন আকর্ষণের খনি। পবিত্র কোরআন একত্ববাদ, শান্তি ও মানব জাতির ঐক্যের কথা বলে, প্রেম, প্রীতি, ভ্রাতৃত্ব ও সাম্য শেখায় এই মহাগ্রন্থ, আর অন্যায় ও শোষণের বিরুদ্ধে সংগ্রামের কথা বলে এই আসমানি কেতাব। তাই যুব সমাজকে বিপুল উদ্দীপনা যোগায় আসমানি এই মহাগ্রন্থ।
পবিত্র কোরআনের জ্ঞানসহ যে কোনো জ্ঞান অর্জনের সবচেয়ে ভালো বা মোক্ষম সময় হল শৈশব, কৈশোর ও যৌবনের প্রাণবন্ত যুগ বা সময়। মহানবীর ভাষায় যৌবনে জ্ঞান অর্জন যেন পাথরে খোদাই করে রাখার লেখনী। অন্যদিকে পড়ন্ত বয়সে বা বার্ধক্যে কোনো কিছু শেখা যেন পানিতে কোনো কিছু লেখার মতোই অস্থায়ী। তরুণ ও যুব সমাজকে যত বেশি পবিত্র কোরআন তেলাওয়াত ও কোরআন চর্চায় আকৃষ্ট করা যায়, ততই তা তাদের অন্তরকে যোগাবে পবিত্রতা ও আধ্যাত্মিক ঔজ্জ্বল্য এবং এর ফলে কমে যাবে নৈতিক বিচ্যুতির আশঙ্কা। মহানবীর পবিত্র আহলে বাইত তরুণ ও যুব সমাজকে খুব বেশি বেশি কোরআনের সংস্পর্শে রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন। ইমাম জয়নুল আবেদিনের ভাষায়, পবিত্র কোরআন যদি মোর সঙ্গে রয়, অতপর ধরাই পূর্ব থেকে পশ্চিম প্রান্ত যদি জনশূন্য হয়, নিঃসঙ্গ রব না আমি, রবে না একাকিত্বের ভয়।
পবিত্র কোরআনে উল্লেখিত একজন আদর্শ যুবক হলেন হযরত ইউসুফ আলাইহিসসালাম। যৌবনে কঠিনতম এক পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। অভিজাত মহলের ইন্দ্রিয় বিলাসী সুন্দরী নারীরা তাঁর জন্য পেতে রেখেছিল নৈতিক মহাবিচ্যুতির ফাঁদ। এ সময় মহান
ইউসুফ নিজেকে সংযত রেখে সাহসিকতার সঙ্গে কঠিন সিদ্ধান্ত নিয়ে মহান আল্লাহর দরবারে মোনাজাতের হাত তুলে বললেন, হে পালন কর্তা, এই নারীরা আমাকে যেদিকে ডাকছে তার চেয়ে কারাগার আমার কাছে বেশি প্রিয়। তাদের ছলনা ও ষড়যন্ত্রগুলো থেকে যদি আমায় মুক্ত না করেন তথা তাদের ষড়যন্ত্রগুলো বানচাল না করেন, তাহলে আমার মন তাদের দিকে আকৃষ্ট হতে পারে এবং আমি হয়ে পড়ব অজ্ঞদের একজন। মহান আল্লাহ হযরত ইউসুফের প্রার্থনা কবুল করে তাকে অসংযত নারীদের ষড়যন্ত্র থেকে রক্ষা করেন ও তাদের ষড়যন্ত্রগুলো বানচাল করেন। ইউসুফ নবী যে পবিত্র ছিলেন, বরং মিশরের প্রধানমন্ত্রীর স্ত্রী জুলাইখাই যে অসংযমী হয়ে পড়েছিলেন তা সুস্পষ্ট হয় সবার কাছে। পবিত্র কোরআনে উল্লেখিত এই কাহিনী যুব সমাজকে এটাই বলছে যে তাদেরকে পুরোপুরি আল্লাহর উপর ভরসা করতে হবে, গায়ের জোর এমনকি নিজের ইমানের জোরের উপরও ভরসা করা যাবে না।
তরুণ প্রজন্মের মধ্যে কুরআনি সংস্কৃতি ও মূল্যবোধ প্রচারের জন্য ইরানের ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা বলেছেন, আমার প্রিয় যুবকরা, কুরআন তেলাওয়াত করা খুবই সৌভাগ্যের বিষয় এবং সওয়াবের বিষয়। এই তেলাওয়াত জ্ঞান বা মারেফাত অর্জনের মাধ্যম। এই কুরআন একটি বিশাল সমুদ্র, তোমরা যতই এগিয়ে যাবে ততই বেশি তৃষ্ণার্ত এবং আরও আগ্রহী হয়ে উঠবে, তোমাদের হৃদয় ঔজ্জ্বল্য হয়ে উঠবে। কুরআন অধ্যয়নের সময় চিন্তাশীল হতে হবে, যে কুরআন তোমরা প্রতিদিন তেলাওয়াত করছো তার অনুবাদও দেখে নাও, এই অর্থগুলো তোমাদের তরুণ মনে খোদাই হয়ে যাক, আর তাহলেই চিন্তা করার সুযোগ থাকবে।
পবিত্র কোরআন কেবল নৈতিক উপদেশমূলক বই নয়, এতে রয়েছে সামাজিক ব্যক্তিগত বিষয়, আত্মশুদ্ধি, পারিবারিক আয় উপার্জন, শ্রম, অন্যদের সঙ্গে সম্পর্ক, রাষ্ট্রীয় বিচারিক বা আইনি বিষয়সহ জীবনের সব ক্ষেত্রের দিক নির্দেশনা। মার্কিন নওমুসলিম আবদুল্লাহ তথা সাবেক কেভিন কম্পেস পবিত্র কোরআনকে জীবনের নানা পথ ও দিকের দিক নির্দেশনামূলক গ্রন্থ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, কোরআনে রয়েছে সবচেয়ে সুন্দরতম বাণীগুলো, এর আগে পৃথিবীর কোথাও এমন সুন্দরতম বাণী শুনিনি। কোরআনের বাণীর অর্থ যখন বুঝতাম না তখনও এটা বুঝতাম যে এর বাণী খুবই সুন্দর। কোরআনের ইংরেজি অনুবাদ পড়ে আমার কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করতে পারবো না। কোরআনের বাণীগুলোতে কোনো অসঙ্গতি নেই, এই আসমানি গ্রন্থ জীবনের বই।
ইমাম সাদিক আলাইসালামের বর্ণনা অনুযায়ী যৌবনে যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করবে তারা যদি মুমিন হন তাহলে কোরআন তাদের রক্ত মাংসে মিশে যায়, আল্লাহ তাদেরকে নিজের বাণীবাহক ফেরেশতাদের সঙ্গী করেন। কোরআন পাঠের কারণে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেন ও বেহেশতে প্রবেশ করান। বিচার দিবসে তাকে দুটি বেহেশতি জামা পরিয়ে দেয়া হয় এবং মাথায় পরিয়ে দেয়া হয় বিশেষ মুকুট। যারা বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, কোরআন মুখস্থ করেন, আল্লাহ তাকে দুইবার পুরস্কার দান করেন।
তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার এখানেই ইতি টানছি। আগামী পর্বগুলোতেও আপনাদের সঙ্গ পাবার প্রত্যাশা রইল।
أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
إنما
এই কোরআন সর্বশ্রেষ্ঠ পথ নির্দেশ করে এবং সৎকর্মপরায়ণ বিশ্বাসীদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহাপুরস্কার।
কোরআনের আলো।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্ব। আজকের আসরে সূরা বাকারার 103 থেকে 107 নম্বর আয়াতের তর্জমা এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা উপস্থাপন করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার 103 নম্বর আয়াতে বলেছেন,
ولو انهم امنوا واتقوا لمثوبه من عند الله خير لو كانوا يعلمون।
যদি তারা ঈমান আনত এবং খোদা ভীরু হতো, তবে আল্লাহর কাছ থেকে উত্তম প্রতিদান পেত যদি তারা জানত।
এর আগের পর্বে আমরা বলেছিলাম, ইহুদিরা তাওরাত ও অন্যান্য ঐশী গ্রন্থ অনুসরণের পরিবর্তে জাদুবিদ্যা সংক্রান্ত তথ্য অনুসন্ধান করত। তারা এ ব্যাপারে যুক্তি দেখিয়ে বলত, হজরত সুলাইমান আলাইহিসসালাম জাদুর উৎস। কিন্তু পবিত্র কোরআন হজরত সুলাইমান আলাইহিসসালাম সম্পর্কে এ ধারণা প্রত্যাখ্যান করেছে। এ আয়াতে বলা হয়েছে, ইহুদিরা যদি প্রকৃত বিশ্বাসী হতো ও এ ধরনের ভুল ধারণা থেকে মুক্ত থাকত, তাহলে তাদের জন্যই কল্যাণকর হতো। কারণ শুধু ঈমান বা বিশ্বাস স্থাপন করা যথেষ্ট নয়, ক্ষুধাভীরুতা ও আত্মসচেতনতাও জরুরি। ক্ষুধাভীরুতা বা তাকওয়ার অর্থ শুধু মন্দ বা খারাপ কাজ থেকেই দূরে থাকা নয়। এটা হলো এমন এক অভ্যন্তরীণ শক্তি যা মানুষকে নোংরা তৎপরতা, যেমন মিথ্যা বলার মতো মন্দ কাজ থেকে দূরে রাখার পাশাপাশি তাদেরকে ভালো কাজ করতেও উৎসাহিত করে। ভালো কাজ বলতে নামাজ পড়া, অন্যায় অবিচার প্রতিরোধ প্রভৃতি ভালো কাজকে বোঝানো হয়েছে। এরপর এ সূরার 104 নম্বর আয়াতে বলা হয়েছে,
হে বিশ্বাসীগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আকর্ষণের জন্য রায়না শব্দটি বলো না, বরং উংজুর না বলো এবং শুনে রাখো, অবিশ্বাসীদের জন্য ভয়াবহ শাস্তি রয়েছে।
ইসলামের প্রাথমিক যুগে রাসূলে খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বক্তৃতা দিতেন বা কোরআনের আয়াত পড়ে শোনাতেন, তখন মুসলমানরা রাসূলে খোদার বক্তব্যকে ভালোভাবে উপলব্ধির জন্য রাসূলের কাছে আবেদন করতেন, যাতে রাসূলে খোদা তাদের অবস্থা দেখে বক্তব্য রাখেন। তারা তাদের এই আবেদন জানাতেন রায়না নামক শব্দটি ব্যবহার করে। আরবিতে রায়না শব্দের অর্থ অন্যকে রক্ষা করা বা দেখাশোনা করা, কিন্তু হিব্রু ভাষায় এই শব্দের অর্থ হল বোকা। ইহুদিরা মুসলমানদেরকে পরিহাস করে বলত, তোমরা নিজেদেরকে বোকা বা আহম্মক করার জন্য তোমাদের নবীর কাছে আবেদন জানাচ্ছ, আর এজন্য কোরআনের আয়াতে এ নির্দেশ দেওয়া হয় যে রায়নার পরিবর্তে মুসলমানরা যেন অঞ্জুর না বলে, যাতে শত্রুরা অপব্যাখ্যার সুযোগ না পায়। অঞ্জুরনা শব্দের অর্থ হল আমাদের দিকে লক্ষ্য করুন। এ শব্দটি ব্যবহার করলে শত্রুরা মুসলমান ও তাদের নবীকে উপহাস করার সুযোগ পাবে না। এ আয়াতের মূল বক্তব্য হল শত্রুরা ব্যঙ্গ বা উপহাস করতে পারে এমন কাজ থেকে বিরত থাকা। এ আয়াত থেকে বোঝা যায়, ইসলাম বড়দের সাথে ও শিক্ষকদের সাথে কথা বলার সময় উপযুক্ত শব্দ ব্যবহার এবং সম্মান প্রদর্শন ও আদব কায়দা রক্ষার উপর গুরুত্ব দেয়। একই সাথে যেসব কাজ ধর্মীয় অনুভূতির প্রতি উপহাস বা অবমাননার সুযোগ করে দেয় এবং শত্রুদেরকে অপব্যাখ্যার সুযোগ দেয়, সেসব কাজ থেকে মুসলমানদেরকে বিরত থাকতে হবে। এ সূরার 105 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন,
আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের, তাদের মনোপুত নয় যে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক। আল্লাহ যাকে ইচ্ছা বিশেষভাবে স্বীয় অনুগ্রহ দান করেন। আল্লাহ মহান অনুগ্রহদাতা।
এ আয়াতে ইমানদারদের প্রতি কাফের ও মুশরিকদের চরম শত্রুতা ও বিদ্বেষের বর্ণনা দেয়া হয়েছে। কাফের মুশরিকরা মুসলমানদেরকে ভীষণ হিংসা করত। মুসলমানরা যে স্বতন্ত্র ঐশী গ্রন্থ এবং স্বতন্ত্র নবীর অনুসারী, এটা ইহুদি খ্রিস্টানরা মেনে নিতে চাইত না। আল্লাহ পাক এ আয়াতে বলেছেন, তিনি যার জন্য ভালো মনে করেন তাকেই অনুগ্রহ প্রদান করেন এবং যাদের জন্য দরকার মনে করেন তাদের কাছেই নবী পাঠান, আর এক্ষেত্রে তিনি কারো এমন কোনো ইচ্ছের পরোয়া করেন না। এরপর সূরা বাকারার 106 নম্বর আয়াতে বলা হয়েছে,
ما ننسخ من آية أو ننسها نأتي بخير منها أو مثلها ألم تعلم أن الله على كل شيء قدير
আমি কোনো আয়াত রহিত করলে অথবা বিস্মৃত করিয়ে দিলে তদপেক্ষা উত্তম অথবা তার সমপর্যায়ের আয়াত আনয়ন করে। তুমি কি জানো না যে আল্লাহ সবকিছুর উপর শক্তিমান?
প্রথম দিকে মুসলমানদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। ইহুদিরা এটাকে যুক্তি দেখিয়ে বলতো, মুসলমানদের তো আলাদা কোনো ধর্মই নেই, আর এজন্যই তারা আমাদের কেবলার মুখোমুখি হয়ে প্রার্থনা করে। এ কারণে আল্লাহ মুসলমানদেরকে বায়তুল মুকাদ্দাস থেকে কেবলা মক্কায় স্থানান্তরের নির্দেশ দেন। কিন্তু এবার ইহুদিরা অন্য আপত্তি উত্থাপন করে বলে যে, যদি প্রথম কেবলা ঠিক ছিল তাহলে কেন কেবলা পরিবর্তন করা হল? আর যদি দ্বিতীয় কেবলা সঠিক হয় তাহলে তোমাদের পূর্ববর্তী সব আমল নষ্ট হয়ে গেছে। আল্লাহ পাক এসব বিতর্কের জবাবে বলেছেন, আমি কোনো বিধান বা হুকুমকে রহিত করি না বা কোনো বিধানকে বিলম্বিতও করি না, যতক্ষণ না ঐরকম কোনো বিধান বা তার চেয়ে ভালো কোনো বিধান তার স্থলাভিষিক্ত করি। কেবলা পরিবর্তন ও কাবাকে মুসলমানদের কেবলা হিসেবে ঘোষণা দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করার অনেক যুক্তি ও উদ্দেশ্য রয়েছে, আর এসব বিষয় সম্পর্কে তোমরা অবগত নও। ইসলামী বিধান কল্যাণময় ও প্রজ্ঞাময়, আর তাই স্থান, কাল ও পরিবেশ ভেদে বিভিন্ন বিষয়ের কল্যাণকর দিক পরিবর্তিত হয় বলে পূর্ববর্তী নির্দেশ বা বিধান পরিবর্তন করে তার স্থলে নতুন বিধান দেয়া হয়। অবশ্য খোদাই বিধানের মূলনীতি স্থির ও অপরিবর্তনযোগ্য। এই আয়াত এটাও নির্দেশ করে যে ইসলামে কোনো অচলাবস্থার বা স্থবিরতার অবকাশ নেই। ইসলাম বিশ্বজনীন ও স্থায়ী ধর্ম বলে ইসলামের স্বার্থে এতে স্থায়ী বিধানের পাশাপাশি পরিবর্তনশীল বা অস্থায়ী বিধানও থাকতে পারে। সূরা বাকারার 107 নম্বর আয়াতে বলা হয়েছে,
তুমি কি জানো না যে একমাত্র আল্লাহর জন্যই আসমান ও জমিনের আধিপত্য, আর আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবক ও সাহায্যকারী নেই।
খোদাই কোনো বিধান রহিত করার বিষয়ে আপত্তির জবাব দেয়া হয়েছে এ আয়াতে। এতে বলা হয়েছে, যারা আল্লাহর কোনো বিধান রহিত করার বিষয়ে আপত্তি করছে তারা কি আল্লাহর নিরঙ্কুশ সার্বভৌমত্বের বিষয়ে উদাসীন? তারা কি জানে না আল্লাহ মানুষ সহ সমস্ত সত্তার উপর কর্তৃত্বশীল এবং তিনি তার প্রজ্ঞা অনুসারে বিধান ও নির্দেশাবলীতে যে কোনো ধরনের পরিবর্তন আনার অধিকার রাখেন? দুঃখজনকভাবে বনি ইসরায়েলিরা আল্লাহর কর্তৃত্ব সম্পর্কে ভুল ধারণা পোষণ করত। কর্তৃত্ব বা সার্বভৌমত্বের ব্যাপারে আল্লাহর হাত বাঁধা রয়েছে বলে বিশ্বাস করত। অথচ সৃষ্টিকর্মেই হোক বা বিধান ও নির্দেশের ক্ষেত্রেই হোক, সব কিছুর ক্ষেত্রেই আল্লাহ পরিবর্তন আনতে পারেন।
এই আয়াতগুলোর শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে, এক, শুধু ইমান বা বিশ্বাসই যথেষ্ট নয়, একই সাথে তাকওয়া বা খোদাভীরুতা অবলম্বনও জরুরি। দুই, শত্রুরা আমাদের সমস্ত তৎপরতা এমনকি শব্দচয়ন পর্যন্ত ভালোভাবে লক্ষ্য করে, তাই আমাদেরকে এমন সব তৎপরতা ও বক্তব্য থেকে দূরে থাকতে হবে যা শত্রুদেরকে ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে শত্রুতা বা অপব্যবহারের সুযোগ করে দেয়। তিন, ইসলামের শত্রুরা চায় সব ধরনের উন্নতি ও অগ্রগতি তাদের মধ্যেই সীমিত থাকুক এবং তারা চায় না যে মুসলমানদের কোনো কল্যাণ হোক এবং মুসলমানরা কোনো বরকতের অধিকারী হোক, তাই তাদের দিকে তাকিয়ে না থেকে বা তাদের উপর ভরসা না করে মুসলমানদের উচিত সম্পূর্ণ আল্লাহর উপর নির্ভর করা। তো শ্রোতা ভাই বোনেরা, কোরআনের আলোর আজকের আসর থেকে এখানে বিদায় চাচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে। দর্পণ শ্রোতাবন্ধুরা, সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম হল এক ধরনের প্রযুক্তি যা সবার মত প্রকাশ ও বিভিন্ন তথ্য ভাগাভাগি করতে সাহায্য করে। বর্তমান তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহের যুগে সামাজিক যোগাযোগ মাধ্যম অপরিসীম গুরুত্ব বহন করে। সামাজিক যোগাযোগ মাধ্যমের সাইবার নিরাপত্তা যদি তেমন না থাকে তাহলে অপূরণীয় ক্ষতি সাধন করতে পারে। সারা বিশ্বেই সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর ব্যবহারকারীদের বড় একটি অংশ বয়সে কিশোর কিশোরী। তারা অনেক সময় সাইবার অপরাধীদের ফাঁদে পড়ে অপরিসীম ক্ষতির সম্মুখীন হতে পারে, এমনকি জীবনের প্রতিও হুমকি হয়ে দাঁড়াতে পারে। আজকের অনুষ্ঠানে আমরা শিশু কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যমের সুরক্ষা বাড়াতে করণীয় বিষয় নিয়ে আলোচনা করব। পরিবেশনে রয়েছে আমি নাসির মাহমুদ
এবং আমি রেজওয়ান হোসেন।
আশা করি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
কৈশোরকে বলা যায় অদম্য কৌতূহলের বয়স। স্বাভাবিক নিয়মেই তারা সবকিছু জানতে চায় যার প্রভাব পড়ে তাদের জীবন ও আচরণে। ফলে কিশোর বয়সে একটি ছেলে অথবা মেয়ে চারপাশে কি দেখছে ও শুনছে তা ভীষণ গুরুত্বপূর্ণ। এ কারণেই কিশোর বয়সী সন্তানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নিয়ে অভিভাবকরা সবসময় উদ্বিগ্ন থাকেন। যদিও অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষক দল বলছে সামাজিক যোগাযোগ মাধ্যম নিয়ে অভিভাবকদের এত বিচলিত না হলেও চলবে, কারণ কিশোর বয়সীদের জীবন সন্তুষ্টির ক্ষেত্রে এসব মাধ্যমের প্রভাব খুবই সামান্য। এর চেয়ে বরং সার্বিক আচার আচরণে পরিবার, বন্ধু এবং স্কুল জীবন গভীর ভূমিকা রাখছে কিশোর কিশোরীদের জীবনে। কিন্তু তারপরও সামাজিক যোগাযোগ মাধ্যমের একটা ভয়ঙ্কর ক্ষতিকর দিক হচ্ছে কিশোর কিশোরীদের কাছে পর্ন সাইট উন্মুক্ত হয়ে পড়া। সহজেই তারা প্রাপ্ত বয়স্কদের সাইটে ঢুকতে পারে, যা তাদের অপরিপক্ক মানসিকতায় ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।
অন্যদিকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সবচেয়ে বেশি ক্ষতি করছে তরুণ ও কিশোর সমাজের। সুস্থভাবে শারীরিক ও মানসিকভাবে বেড়ে ওঠার জন্য কায়িক শ্রমের গুরুত্ব রয়েছে, প্রয়োজন রয়েছে খেলাধুলা করার। কিন্তু ফেসবুকের মায়ায় আটকে পড়ছে তরুণ ও কিশোর সমাজ। লেখাপড়া, টিভি দেখা ইত্যাদি কারণে সময় বের করা এমনিতেই কঠিন, তারপরও যেটুকু সময় পাওয়া যায় তাও কেড়ে নিচ্ছে ফেসবুক বা সামাজিক যোগাযোগ মাধ্যম। হাতে হাতে এখন আইফোন, স্মার্টফোন। যখন তাদের ভবিষ্যতে বড় হওয়ার স্বপ্ন দেখার কথা, তখন তারা ভাবছে ফেসবুকে কত আকর্ষণীয় ছবি আপলোড করা যায়, অথবা এমন কি কথা লেখা যাবে যাতে লাইক শেয়ারের বন্যা বয়ে যাবে। এতে বুদ্ধির বন্ধাত্ব তৈরি হচ্ছে, বিঘ্নিত হচ্ছে মেধার বিকাশ। গবেষকরা সামাজিক যোগাযোগ মাধ্যমের নির্দিষ্ট কিছু প্রভাবে ঝুঁকিগ্রস্ত তরুণদের চিহ্নিত করা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ বলে মনে করেন। কোন কোন বিষয় কিশোরদের আচার আচরণে প্রভাব ফেলছে সেটিও খুঁজে বের করার প্রতি জোর দিচ্ছেন তারা।
পর্যবেক্ষকরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ক্ষতিকর প্রভাব থেকে কিশোর কিশোরীদের নিরাপদ রাখতে হলে কিছু বিষয় মেনে চলা জরুরি। অনেক সামাজিক নেটওয়ার্কের অ্যাকাউন্ট খুলতে হলে নির্দিষ্ট বয়সের বাধ্যবাধকতা রয়েছে। এই নিয়মকে সম্মান করতে হবে। নির্দিষ্ট একটি বয়স না হলে এই ধরনের সামাজিক নেটওয়ার্কের অ্যাকাউন্ট খোলা ঠিক হবে না এবং উচিত নয়। এক্ষেত্রে শিশু কিশোরদের অভিভাবকগণ প্রয়োজনীয় ভূমিকা পালন করতে পারেন। অনেক সময় সামাজিক নেটওয়ার্ক ব্যবহারকারীরা শিশুদের বিভিন্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে থাকেন। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে শেয়ার করা ছবি যাতে ব্যবহারকারীর অতি ঘনিষ্ঠ ও পরিচিত মানুষের মাঝে হয়। যদি পাবলিক শেয়ার হয় বা সবার জন্য উন্মুক্ত হয়, অনেক ক্ষেত্রে শিশু নিগ্রহকারীরা এই ছবি চুরি করে তাদের বিভিন্ন অপকর্মে ব্যবহার করতে পারে। তাই শিশুদের ছবি শেয়ার করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা নেওয়া উচিত।
যদি শিশু কিশোরদের সামাজিক নেটওয়ার্কের অ্যাকাউন্ট থেকে থাকে, অধিকাংশ সময় ব্যক্তিগত নিরাপত্তা সেটিংস প্রোফাইল ডিফল্ট থাকে, যা হয়তো সবার জন্য উন্মুক্ত। এই ক্ষেত্রে শিশু কিশোরদের অভিভাবকদের উচিত হবে সেই অ্যাকাউন্টের ব্যক্তিগত নিরাপত্তা সেটিংস প্রোফাইলে যাতে সর্বোচ্চ স্তরের সতর্কতা থাকে তার ব্যবস্থা করা। অনেক সময় শিশু কিশোরদের অভিভাবকরা তাদের সন্তানের সামাজিক মিডিয়া কার্যকলাপ চেক করতে পারেন, যাতে করে তাদের সন্তানকে সামাজিক ও নৈতিকভাবে শিক্ষা দেওয়া যায়, যাতে করে শিশু কিশোর কিশোরীরা বুঝতে পারে সামাজিক যোগাযোগ মাধ্যমে কি করা উচিত এবং কি করা উচিত নয়।
অভিভাবকদের উচিত এই বিষয়গুলি তাদের সন্তানদের ভালো করে বোঝানো, যেমন তারা যাতে কখনো নিজেদের পাসওয়ার্ড কারো সাথে শেয়ার না করে, হোক না সে সব থেকে ঘনিষ্ঠ বন্ধু, সহজ পাসওয়ার্ড ব্যবহার না করা, কিভাবে কঠিন পাসওয়ার্ড তৈরি করা যায় তা নিয়ে আলোচনা করা ও কঠিন পাসওয়ার্ড ব্যবহার করতে উদ্বুদ্ধ করা, অপরিচিত কারো বন্ধুত্ব গ্রহণ না করা, ব্যক্তিগত তথ্য যেমন জন্ম তারিখ, ফোন নাম্বার, বাড়ির ঠিকানা, লোকেশন যাতে অন্যকে না দেয়, শিশু কিশোরদের প্রোফাইল থেকে যাতে গ্রহণযোগ্য এবং সম্মানজনক পোস্ট দেওয়া হয় বা শেয়ার করা হয় সেই দিকে লক্ষ্য রাখা, এবং পোস্ট বা শেয়ার যাতে সবার জন্য উন্মুক্ত না থাকে সেই দিকে খেয়াল রাখা। অনেক সময় শিশু কিশোররা স্মার্টফোনে অপরিচিত উৎস হতে বিভিন্ন ধরনের অ্যাপ ব্যবহার করে, যা অনেক সময় স্মার্টফোনের বিভিন্ন ফোল্ডার যেমন ছবি, ডকুমেন্ট, লোকেশন ইত্যাদি অ্যাক্সেস করতে চায়, যা হয়তো এই অ্যাপ ব্যবহার করার জন্য প্রয়োজনীয় নয়। এসব ক্ষেত্রে বিশেষ সতর্কতা নেওয়া উচিত। সবসময় অফিসিয়াল অ্যাপ স্টোর হতে প্রয়োজনীয় অ্যাপ ব্যবহার করা উচিত। শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদেরও যুক্ত থাকা উচিত এবং ইন্টারনেট ব্যবহার একই ঘরের মধ্যে থাকা উচিত, যাতে তাদের উপর নজরদারি করা যায় এবং শিশুরা বিপদগামী না হয়। দিনে কতটা সময় শিশু কিশোররা ইন্টারনেট ব্যবহার করতে পারবে তার একটা সময়সীমা নির্ধারণ করে দেওয়া উচিত এবং সময় মেনে চলার ব্যাপারেও তাদেরকে আগ্রহী করে তোলা উচিত।
সর্বশেষ কথা হচ্ছে, আপনার সন্তান যদি সাইবার অপরাধীদের টার্গেটের শিকার হয়, যেমন অনলাইনে গেম খেলতে গিয়ে বা বিশেষ ওয়েবসাইটে অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্ল্যাটফর্মে কারো বিরূপ মন্তব্য, গালাগালি, বর্ণবাদী, অভদ্র বা অশ্লীল ভাষার প্রয়োগ, যৌনতা বিষয়ক মন্তব্যের শিকার হয়, যা আপনার সন্তানের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, যা কিনা অনেক সময় সন্তানকে হতাশায় নিমজ্জিত করতে পারে, লেখাপড়ার খেলাধুলার প্রতি অনীহা হতে পারে, এমনকি নিদ্রাহীনতা থেকে শুরু করে আত্মহত্যার প্রবণতা পর্যন্ত তৈরি হতে পারে। আপনি যদি বুঝতে পারেন আপনার সন্তান এ ধরনের পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তবে যে অপরাধী ব্যক্তি সাইবার অপরাধ করছে আপনি তাকে প্রতিউত্তর দিবেন না। অপরাধের আইডি রিপোর্ট করুন এবং ব্লক করুন অথবা যথাযথ কর্তৃপক্ষকে জানান। সন্তানকে মানসিকভাবে উজ্জীবিত রাখুন, যাতে সে মানসিকভাবে ভেঙে না পড়ে ও হতাশাগ্রস্ত না হয়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা আপনাদের সন্তানের ভবিষ্যতের জন্য এ ব্যাপারে সতর্ক হবেন এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি।
আমাদের সঙ্গ দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।
পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব।
শ্রোতা ভাই বোনেরা, সালাম ও শুভেচ্ছা নিন। পারস্যের প্রতিভা বিশ্বের গর্ব শীর্ষক আলোচনার এ সপ্তাহের পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি মুজাহিদুল ইসলাম
এবং আমি নাসির মাহমুদ।
গত পর্বের আলোচনার ধারাবাহিকতায় আজও আমরা বিশ্ববিস্তৃত ইরানি মনীষী আবু নাসর মুহাম্মদ ফারাবির পরিচিতি সম্পর্কে আরও কিছু কথা বলব। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকবেন।
গত দুই পর্বের আলোচনায় আমরা জেনেছি আবু নাসর মোহাম্মদ ফারাবি ছিলেন প্রাচীন ইরানের ফারিয়াব অঞ্চলে জন্ম নেওয়া একজন ইরানি মনীষী। তার জন্মস্থানটি বর্তমানে আফগানিস্তান বা কাজাকিস্তানের অংশ। তার বাবা ছিলেন একজন ইরানি সেনা। তিনি তার রচনায় ফার্সি ও সুগদি ভাষায় টিকা দিয়েছেন। এ দুটি ভাষাই ইরানিদের ভাষা। তাঁর লেখায় কোনো তুর্কি শব্দ দেখা যায় না। বহু বিষয়ে পাণ্ডিত্যের অধিকারী ফারাবি ছিলেন দর্শনশাস্ত্রের পুনরুজ্জীবনকারী ও ইসলামী দর্শনশাস্ত্রের জনক। যদিও ইসলামী দর্শনের মূল উৎস হল কুরআন ও হাদিস এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আহলে বাইতের ইমামগণের চিন্তাধারা, ফারাবির কবর রয়েছে দামেস্কের কাছে। আমরা আরও জেনেছি দর্শনসহ বহু বিষয়ে বই লিখেছিলেন ফারাবি। ফারাবির দর্শন ইসলামী হলেও তাতে অ্যারিস্টটল সহ অনেক গ্রিক দার্শনিকের প্রভাব ছিল। তার মতে অস্তিত্ববিদ্যা দর্শনের আলোচনার মূল বিষয়।
ফারাবি ছিলেন প্রথম মুসলিম দার্শনিক যিনি সক্রেটিস ও অ্যারিস্টটলের বহু চিন্তাধারা পুরোপুরি হৃদয়ঙ্গম করেছিলেন এবং নিজের নানা বইয়ে এসব বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন ও সমালোচনা করেছেন। গ্রিক দর্শনকে পুনরায় বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেয়াছিল ফারাবির কৃতিত্ব। গ্রিক দর্শন তাদের যুক্তিবিদ্যা ও প্রকৃতি ঊর্ধ্ব জগৎ সম্পর্কিত ধারণাগুলোকে তিনি প্রথম ইসলামী দর্শনের কাঠামোর মধ্যে সমন্বিত করেন। দর্শনের সঙ্গে তিনি চিন্তার যে নিজস্ব জগৎ গড়ে তুলেছেন তার সঙ্গে প্লেটো ও অ্যারিস্টটলের চিন্তাধারার মিল থাকলেও তা পুরোপুরি এক নয়। ফারাবির দর্শনের মূল কথা বা সারাংশ হল সত্যিকারের দর্শন কেবল একটি। তার মতে দর্শনের মহান দিকপালরা মতভেদের শিকার হতে পারেন না, কারণ তাদের লক্ষ্য হল অভিন্ন এবং তারা সবাই হলেন সত্য সন্ধানী। ফারাবির দর্শনের বৈশিষ্ট্যগুলো ইসলামী চিন্তা ও শিক্ষা থেকে বিচ্ছিন্ন নয়।
ফারাবি জনগণের ধর্মীয় চিন্তাধারা ও দর্শনের মধ্যে যে দূরত্ব রয়েছে তা কমিয়ে আনার চেষ্টা করেন। অন্য কথায় তিনি দর্শনের নীতি ও যুক্তি দিয়ে ধর্মীয় চিন্তাধারা থেকে নানা কুসংস্কার ও অলীক কল্পনা দূর করার চেষ্টা করেছেন। যেমন ফারাবি সৃষ্টির সূচনা সম্পর্কে ধর্মীয় বর্ণনাগুলোকে দর্শনের বক্তব্যের মাধ্যমে আরও স্পষ্ট ও জোরালো করার চেষ্টা করেছেন। এছাড়াও তিনি দর্শনকে জনপ্রিয় করার জন্য এর ভাষা আর পরিভাষাগুলোকে ধর্মীয় পরিভাষা ও শব্দগুলোর সঙ্গে ঘনিষ্ঠ করার চেষ্টা চালান। তাঁর এই কাজটি মধ্যযুগে ইখওয়ান আস সাফা বা সাফা ভ্রাতৃগোষ্ঠীর জ্ঞান ও সাংস্কৃতিক আন্দোলনের তৎপরতায় গুরুত্ব পেয়েছিল।
ইরানি দার্শনিক ডক্টর দেবারি বলেছেন, ফারাবি দর্শনের ক্ষেত্রে ইজতিহাদের পর্যায়ে তথা বিধান প্রণয়ন ও আহরণের মতো যোগ্যতায় উপনীত হয়েছিলেন। তিনি জ্ঞান বিজ্ঞানকে নানা শাখায় শ্রেণীবদ্ধ করেন এবং ইসলামী বিজ্ঞানগুলোকেও তাতে যুক্ত করেন। সব শাস্ত্র বা বিজ্ঞানের এক যৌক্তিক অবস্থান তিনি তুলে ধরেন। ফারাবি ছিলেন ইসলামী দর্শনশাস্ত্রের জনক। তার মতে দর্শনের সত্য আল্লাহকে চেনার সঙ্গে সম্পর্কিত এবং এই দিক থেকে দর্শন ও ধর্মের মধ্যে কোনো পার্থক্য নেই। আর ধর্মের ভিত্তি হল একত্ববাদ ও এক আল্লাহ বিশ্বাস। ধর্ম ও দর্শনের মধ্যে একমাত্র পার্থক্য হল পদ্ধতিগত পার্থক্য। এ দুয়ের মধ্যে বিষয়গত কোনো পার্থক্য নেই। এর একটি যুক্তিকে ও অন্যটি চিন্তার শক্তিকে কাজে লাগায়। ফারাবির কাঙ্ক্ষিত আদর্শ মানব হলেন প্রধান নেতা তথা নবী ও ইমাম।
যুক্তিবিদ্যায়ও গুরুত্বপূর্ণ কিছু অবদান রেখেছেন ফারাবি। তিনি যুক্তিবিদ্যার গুরুত্ব নানা সময়ে তুলে ধরেছেন তাদের কাছে যারা এই বিদ্যাকে অস্বীকার করত। তার মতে যুক্তিবিদ্যা হচ্ছে এমন এক শিল্প যা মানুষের বুদ্ধিবৃত্তিকে করে প্রখর ও শক্তিশালী। এই বিদ্যা গবেষককে ভুলভ্রান্তি ও অলীক কল্পনার হাত থেকে রক্ষা করে সঠিক পথ দেখায়। ফারাবির মতে বুদ্ধিবৃত্তিক বা যৌক্তিক বিষয়গুলোর মধ্যে রয়েছে মতামত বা তাত্ত্বিক বক্তব্য ও সুস্পষ্ট বা প্রতিষ্ঠিত সত্য। তিনি বলেছেন, সুস্পষ্ট মত বা প্রতিষ্ঠিত সত্যের ক্ষেত্রে মানুষ ভুল করে না। যেমন, এটা সবাই স্বীকার করে যে কোনো একটি সমগ্র বিষয়ের অংশ বা খণ্ডের তুলনায় পুরো বিষয়টি বড় হয়ে থাকে। অন্যান্য যৌক্তিক বিষয়কে চিন্তা বা পর্যবেক্ষণ ও তুলনার মাধ্যমে বোঝা উচিত, আর এজন্যই যুক্তিবিদ্যার গুরুত্ব অনস্বীকার্য। ফারাবি যুক্তিবিদ্যাকে ব্যাকরণের সঙ্গে তুলনা করেছেন। তিনি বলেছেন, যুক্তি বা বুদ্ধিবৃত্তির সঙ্গে যুক্তিবিদ্যার সম্পর্ক হচ্ছে বাক্য প্রকরণের সঙ্গে শব্দ প্রকরণের সম্পর্কের মতো।
ফারাবি অন্য যে ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তা হল প্রকৃতির ঊর্ধ্বজগৎ সম্পর্কিত বিষয় বা মেটাফিজিক্স। ফারাবির মতে সমস্ত সৃষ্টি এগিয়ে যাচ্ছে পূর্ণতার দিকে, কিন্তু পরিপূর্ণতার ক্ষেত্রে কেউই আল্লাহর সমকক্ষ হতে পারবে না, আর এজন্যই মহান আল্লাহ হচ্ছেন অদ্বিতীয় ও অনন্য। এভাবে ফারাবি দর্শনকে একত্ববাদের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছেন। অ্যারিস্টটল খোদা তত্ত্বকে দর্শনের ক্রিম বা মুকুট বলে মনে করতেন, আর এই বিদ্যাকে আরও উন্নত করেছেন ফারাবি। দর্শনের সঙ্গে যে ধর্মের সংঘাত নেই তা তুলে ধরেন ফারাবি। ফলে এটা স্পষ্ট হয়েছে যে দর্শনের আলোচনা ও যুক্তিগুলো ধর্মের বক্তব্যেরই নির্যাস বা আত্মিক রূপ মাত্র।
Thank you. تهران نخوسوم ایرانی اسلامکان هرابدوتیان هایرن رادیو جام نکلسوم Իրանի իսլամական հանրապետության հայերեն ռադիոժամի ամենօրյա ներքին հաղորդումները եթեր են հեռարձակվում 3 նվագով ըստ հետևյալ կարգի. Արավոտյան Թեհրանի ժամակով ժամը 6:50-ից մինչև 7:50 րոպեի ընթացքում, հետ կեսօրին ժամը 12:50-ից մինչև 13:20 րոպեի ընթացքում և երեկոյան ժամը 18:50-ից մինչև 20:50 րոպեի ընթացքում ռադիոժամի parstoday.ir/hyk-ի setup box-ի բջային հավելվածի Iransat Badr 526.i եւ AM8-4W արբանյակների միջոցով
Անուն եւ բարեգութ հետարադ Աստծո, ողջույն եւ բարի երեկո թանգակին բարեկամներ։ Իրանի իսլամական հանրապետության ձայնի հայերեն ռադիոժամը ուղիղ եթերից սկսում է իր ծառայությունը ձեզ համար թանգակին բարեկամներ։ Նախ կներկայացնեմ օրվա ծրագրացանկը, հիշեցնելով, որ երեկոն կիրակի թվականից ներեցեք երեկոն 27-ի թվականից հուլիսի 14-ի իրանական օրացույցով 1404 թվականին Թիրամսի 23-ը, բարեկամները ձեզ հետ կմնանք մինչև ժամը 20:50-ը, նախ ձեզ առաջարկելով ընտրեք մի գեղեցիկ երգ, ապա գործընկերոց հետ միասին ուղիղ ժամը 19-ին կհաղորդենք լուրերը լուրերի ընթացքում, ձեզ կառաջարկենք ընտրել երկու ռեպորտաժներ, Եվ ծրագրից հերլուրերի բաժնից հետո ծրագիրը կշարունակենք ներկայացնելով որվա համար նկատի առած քաղաքական մեկնաբանությունը։ Ծրագրի երկրորդ հատվածը նախ կսկսենք շաբաթվա ամփոփում հաղորդաշարի երթական թողարկումով հատուկ ոդկաստ կունենանք վերջին իրադարձությունների մասին։ Ներկայացնենք երաշտություն Իրանը թեմայով կունենանք գեղեցիկ ոդկաստ Նոբելյան մրցանակաբաշխության Մասին կունենանք շատ հետաքրքիր ծրագիր, ապա ծրագիրը կշարունակենք ներկայացնելով Իրանի հետ հարցակման արդյունքները, իսկ